এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুটির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলিকামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে, সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো ধাওড়ায় হয়তো রুগী মরছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাড়িটা মন্দ নয়, টালি দেওয়া খাঞ্চারের ঘর, সুমুখে দাওয়া উঁচু, ছোট একটুখানি রক, রকের নিচেই উঠোন, উঠোনে রান্নার জায়গা, চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়ারিতে ছিলাম, প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়, চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন।
নমস্কার নমস্কার।
গোঙ্গুলি নিচের দিকে বেঁকে তার মুখে এসে ঢুকছে। চোখে সাদা রঙের নিকেলের চশমা। আমার মুখের পানে এক দৃষ্টি তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক।
কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন,
চলুন তবে ওদিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে।
বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন,
দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই, আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না, নতুন মানুষ জানেন না তো, তাই সাবধান করে দিলাম।
বললাম,
কেন?
বলতেই তার সেই কালো গোঁফে জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন।
জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই।
আপনি ভূতে বিশ্বাস করেন?
এক কয়লা খনি, কিছু গা ছমছমে অজানা কাহিনী ও শ্রমিকদের হাহাকার, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতুড়ে খাল, গল্প পাঠে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে ভূতুড়ে খাল।
জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন?
না।
এই মরেছেন, চারিদিকে ভূত মশাই, কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে তল্লাটে আর জনমনীষী দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে এক একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে, ঘণ্টা বাজছে, ট্রাম লাইনের ওপর ঘড় 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কোথাও কিচ্ছু নেই। সন্ধ্যে হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটু গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন চার পাঁচ ব্যাগান কয়লা গাদা হয়ে আছে।
তাহলে তো ভালোই বলতে হবে, ফুলগুলো খুব উপকারী। বলুন,
ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন,
তা বললে হবে কি, খুন যখন যে লেগেই আছে, এমন মাস গেল না যে খাদের নিচে দু চারটে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচে হতো। গত ছ বছর ধরে ভূতগুলো দেখছি ওপরে উঠে এসছে। এই ধরুন আমাদের আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছ নছ কাণ্ড কারখানা। তবে তবে নষ্ট কিছু করে না এই যা, আজকাল আমাদের সব গা সওয়া হয়ে গেছে।
তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়?
ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন,
নিশ্চয়ই নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে।
থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো, এখন চলি, নমস্কার।
বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকের রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হল। বললাম,
ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্যি?
ম্যানেজার বাবু হাসলেন, বললেন,
শুনেছেন এরই মধ্যে? হ্যাঁ
শুনেছি, কিন্তু ভূত আবার কি, আমার তো বিশ্বাস হয় না কোনোদিন।
ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন,
ও কিছু নয়, তবে কি জানেন খাদের অবস্থা বড় খারাপ, চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে লোকজন প্রায় মারা যায়। আগে না, তা কিছুদিন আগে কেন, অনেকদিন আগে, তখন আমি এখানে ছিলাম না, সিঙ্গারা নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে একেবারে খাদের মুখে, চানকের পথ ধরে হুড়হুড় করে জল ঢুকতে থাকে। তাকে আর রুকবে কে, দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলোকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল মশাই, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকেছে, তিন দিনের দিন বান যখন কমল খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় ৫০ জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে রয়েছে। ব্যাস সেই থেকে লোকের ধারণা হল যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই।
এই বলে তিনি খুব জোরে জোরে ও হো করে হেসে উঠলেন। আমি হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগল, আহা অতগুলো মানুষ কোন দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের ওপরে কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখে মিলিয়ে গেল। সেই করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সুমুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধ্যা হল। ম্যানেজার বাবু চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল, উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন,
সে কি মশাই, একটু চা খেয়ে যান।
চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজারবাবু বললেন,
আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক বড়।
ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয় রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম,
কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না।
তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন।
আচ্ছা নমস্কার। হ্যাঁ,
ফটক পেরিয়ে বাইরে পথে এসে দাঁড়ালাম। দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশটা যেন তারায় ঠাসা, তারই একটুখানি ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে এগিয়ে চললাম। বাড়িটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে দু তিনটে কুলি ধাওয়ালা পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরে ওখানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ, তারই কিছু দূর এগিয়ে গিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি, সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট দুই হাঁটলেই আমার বাড়ির দরজায় গিয়ে পৌঁছব। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়াল। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বললে,
ডাক্তারবাবু তো আমার সঙ্গে একবার আয় কেনে।
লোকটা বোধহয় সাঁওতাল। বললাম,
কেন? মোর বেটাটাকে বাঁচাতে হবে ডাক্তারবাবু, তু যদি লাই যাবি তো মোর ছেলেটা মরে যাবে, তু আয় কেনে, জলদি আয়।
কি হয়েছে তোর ছেলের?
তা তো আমি জানি লাই বাবু, তু একবার একবার দেখবি চল, আবার না হয় তোকে আমি ঘোড়ার কাছে দাঁড়াই দিয়ে যাব।
কলার আওয়াজ শুনে মনে হল লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম,
আচ্ছা চল।
বাগান পেরিয়ে আমরা একটা রাস্তা ধরলাম, সে আমার আগে আগে চলতে লাগল। জিজ্ঞেস করলাম,
তোর নাম কি?
মোর নাম তৈলা মাঝি।
কদ্দূর যেতে হবে রে?
হাত বাড়িয়ে এই কাছেই কয়েকটা খোড়ো ঘর দেখিয়ে দিয়ে বললে,
ওই যায় ওইখানে।
চুপ করে পথ আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম।
খাদে বুঝি তুই কয়লা কাটিস?
হ্যাঁ বাবু।
কটি ছেলে তোর?
ওই একটি।
ছেলেটি কত বড়?
তা অনেক বড় বটে।
তবু ক বছরের?
সে কে জানে অত, আমি তো অত সব জানি লাই।
এমন সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেইছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরো দূরে। বললাম,
এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে?
হ্যাঁ বাবু, কাছে লয় তো কি।
কিন্তু পথ যেন আর পুরোয় না, সময় কাটাবার জন্য আবার কথা শুরু করলাম।
ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে?
টুইলা চুপ করে রইল।
কি বলছি আমি, প্রথমে হয়েছিল কি? আরে
টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে,
ও খাদে খাদে বান ঢুকেছিল।
বান। হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ে গেল। বললাম, কখন রে? সে তো অনেক দিন।
অনেক দিন।
তারপর?
তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম।
বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলার জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হল। বললাম, আরে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম, কালো মানুষ, হয়তো খানিকটা এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম,
টুইলা, টুইলা, টুইলা,
কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাশে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক। মাথার ভেতরটা চন করে ঘুরে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছোটবার চেষ্টা করলাম। ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম, মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিচ্ছু আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন বর্ষা হচ্ছে, দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি। এমনি আমার মনে হতে লাগল, দূরে কতকগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়ো গাঁইতি কাঁধে নিয়ে কুটিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞেস করলাম,
হ্যারে, ডোম রানা কোন দিকে?
একজন বললে,
ডোম রানা যাবেন বাবু, সে হিথা কুতাকে, ওই যে চিমনি দেখছেন ওইখানে।
সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আদমরা হয়ে বাড়িতে যখন ফিরলাম, দেখি তখন সেখানে কান্নাকাটি পড়ে গেছে। ছেলে মেয়ে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকি বা কি বলবে? ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম,
এই মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে।
বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে একটি দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, যাওয়া আমার পক্ষে অসম্ভব, ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে দুজন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজারবাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন,
ভূতের ভয় বুঝি?
সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম,
না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কেউ কাজ করে না, তবে মূল্য কেমন করে?
ম্যানেজার বললেন,
আরে কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম, পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে।
অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে তো ভয়ে ভয়ে খাদি গিয়ে নামলাম, কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে, সেইখানেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল, ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মালকাটা সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানে খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফের মাঝখানে, যেখানে মৃতদেহ থাকার কোনো সম্ভাবনাই ছিল না। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হল না। ম্যানেজারবাবু নিজে আমায় বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন, পুলিশ এলে আবার আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই, পুলিশ এসেছে, আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইলও না। ম্যানেজারবাবু হেসে বললেন,
আরে পুলিশ যাচ্ছে মশাই আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতেরও তো পুলিশের ভয় আছে নাকি?
ম্লান হাসি হেসে নেমে তো গেলাম যা থাকে কপালে। একই রাত্রির অন্ধকার, তাই আবার কালো কয়লার সেই পাতাল পুরি, চারিদিক কালো, তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে অ্যাসিটিলিন গ্যাসের বাতি, পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ, আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার। গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এ ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও বা খুট খুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন,
আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না, আসুন।
বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল, কোন রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গুঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হাঁটতে গিয়ে এ ওর গায়ে লাগলাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বলেই তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা ফুটোফুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিবে, চেষ্টা করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। খাট হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে ধরে চলুন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে,
চল বাবু চল, আমি পথ চিনি, দে তোদের একটু উজ্জ্বলা কাঠির বাস্ক দে আমার হাতে, দেখেনে।
আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম, কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে তারই সেই সামান্য আলোতে দেখতে পেলাম কিম্ভুৎকিম আকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল,
যাবে কোথাকে মোর বেটাটাকে বাঁচায় গোতে তা বাদে যাবে।
ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার, চট করে সেটা বের করে তিনি থা করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, ভূত মানুষে মারামারি। ইন্সপেক্টরের ঘুমানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ছটপট ছটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে,
কে রে বাবু, গুলি আর চালাবি নাই, চালাবি নাই গুলি, দেখে দেখে তো কেমন মরদ।
আমরা তখন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি।
আমাকে মেরেছে বনে ডুবই, ও জলের ভিতর ঠিকই দূর মারা করে, মোর বেটাটা ছিল আবার তাকেও মেরে দিলে।
বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে।
কোথায় তোদের ম্যানেজার বাবু? কোথায়
ম্যানেজার বাবু? কেঁদে ফেললেন।
তোকে না হয় ছেড়ে দিল, ডাক্তার তো কয়
বলেই হাত বাড়িয়ে টপ করে আমার খাড় ধরে বললে,
যদি তো বাঁচাতে পারিস।
কথা বেরোচ্ছে না, গু করছি।
কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কিনা জানবার জন্যে বেলাবেলি গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খাদের নিচেও না খাদের উপরেও না। সর্বনাশ, সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়?
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম ১৯০১ সালে বীরভূম জেলায়। খনি শ্রমিকদের নিয়ে বাংলা সাহিত্যে সার্থক গল্প রচনায় তিনি পথিকৃৎ। উপন্যাস ও গল্প মিলিয়ে প্রায় ১৫০টি কাহিনী রচনা করেছিলেন তিনি। তার মধ্যে কালকুঠুরির দেশে, অপরূপা, ডাক্তার এবং বন্দি উল্লেখযোগ্য। উনি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। আজকের গল্পটি আপনি শুনলেন ডেস পাবলিশিং থেকে প্রকাশিত সুমন্ত চট্টোপাধ্যায় সম্পাদিত গা ছমছমে ৪০ এই বইটি থেকে। গল্প পাঠে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, টুইলা মাঝি, কোরক সামন্ত, হেড ক্লার্ক সৌভিক গুহ সরকার, ম্যানেজার শেখর, ইন্সপেক্টর রোগনী, সমবেত কণ্ঠে মির্চি টিম, গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য, প্রযোজনা তত্ত্বাবধান রিচার্ড, প্রচার অলঙ্করণ অভিব্রত, প্রচার পরিকল্পনা আকাশ ও অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রযোজনা সহায়ক দেবার্ঘ অগ্নি, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী, শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি। শেষ হল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাল। দেশ বিদেশের নানান ভূতের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglay বা ডাউনলোড করুন গানা অ্যাপ।